कृपा सिंधु पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण আপনাদের সবার সঙ্গ লাভ করার আমাদের আমাকে অবসর প্রাপ্ত লাভ হলো, তাই জন্য আমি খুব খুশি। এত বড় সংখ্যায় আপনারা সবাই একত্র হয়েছেন বাংলাদেশে। আমি অপেক্ষা করিনি যে এখানে আমি দেখছি 520 আছে, আর প্রত্যেক ঠিকানে হয়তো কোথাও 3টে 4টে 5টা অনেকটাই ভক্তরা আছে ওখানে। তো আপনারা এত ভালোভাবে বাংলাদেশে কৃষ্ণ ভাবনামৃত পথে আপনারা চলছেন, এটা দেখে আমাকে খুব ভালো লাগছে। তাই জন্য যখন নারীগোপাল প্রভু আমাকে জিজ্ঞেস করলেন আপনি কি প্রবচন দেবেন, আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বললাম। আপনারা অত্যন্ত ভাগ্যশালী, কেননা অল্প বয়সেই আপনারা সবাই এই ভক্তি পথে আপনারা চলছেন। এটা কিন্তু খুব দুর্লভ। আমরা দেখি সংসারে ভক্তদের সংখ্যা খুব কম, অল্প, আর বেশিরভাগ যারা যে লোকের কোনো মানে রুচি হয় না ভক্তি পথে, সংসারী বিষয়ের রমণ করে, জড় জগতের তথাকথিত সুখ লাভ করার জন্য চেষ্টা করে সবাই, কিন্তু আধ্যাত্মিক পথে চলার জন্য উৎসাহ খুব দুর্লভ। আর আজকের বিষয়টা হচ্ছে যে, যেমন নারীগোপাল প্রভু বললেন যে যুবক বয়সে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করার গুরুত্বটা কি। আর হয়তো আপনাদেরও অনেক আপনারা অনেক অনেকবার শুনেছেন, হয়তো কেউ আপনাদের বলেছে যে এই এই বয়সে কেন করছো ভক্তি, হ্যাঁ এই বয়স, এটা তো এই বয়স নয় ভক্তি করার। এভাবে সবাই, বিশেষ করে হিন্দু সমাজে সবাই বলে, সবার ধারণাটা কি যে যখন আমরা বৃদ্ধ হয়ে যাব সেই সময় আমরা ভগবানের কাছে যাব। যতক্ষণ না আমরা বৃদ্ধ না হই ততক্ষণ আমরা খুব সংসারের ভোগ করব, কিংবা ভোগ করা উচিত। যখন কেউ ছোট মানে শিশুকালে কিংবা যৌবনকালে যুবক অবস্থায় যদি ভগবানের কাছে যেতে চায় অনেকরাই বারণ করে, না 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 এইটা এই ঠিক বয়স নয় ভক্তি করার জন্য, যখন বৃদ্ধ হবে তুমি সেই সময় তুমি করবে, এখন করবে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে বৃদ্ধ অবস্থা মানে কি, মানে মৃত্যুর পূর্ব অবস্থা হচ্ছে বৃদ্ধ অবস্থা, তাই না? কিন্তু মৃত্যু কখন আসবে সেটা কি সবার জন্য নিশ্চিত কোনো একটা ব্যাপার? মৃত্যু কখন আসবে কে বলতে পারে? আমরা দেখি সব জায়গায় যে অনেকবার এরকম হয় যে অল্প বয়সী কারো মৃত্যু হয়ে যায়, কেউ মারা যায়, হ্যাঁ কোনো অপঘাত হয়ে যায়, কোনো রোগ হয়ে যায়, কারো ক্যান্সার হয়ে যায়, অনেক কিছু হয়, তাই জন্য বৃদ্ধ অবস্থা মানে কি সেটা বলা যায় না। আর কি আমার বৃদ্ধ অবস্থা পর্যন্ত থাকবো কি না সেটা কি আমরা বলতে পারি? তাই জন্য এরা যে বলে যে বৃদ্ধ অবস্থার জন্য তুমি প্রতীক্ষা করো আর তারপরে তুমি ভক্তি আরম্ভ করো, এই যুবক অবস্থায় ভক্তি করা উচিত নয়। এটা কি বয়স তোমার ভক্তি করার? তো তাদের উত্তর দেওয়া উচিত, আপনি ঠিকই বলছেন, এটা ভক্তি আরম্ভ করার বয়স নয়, আর আপনারা সব তরুণ, সব যুবক, মোটামুটি সবার বয়স হবে কত, 15 থেকে 25-30 হবে আপনাদের বয়স বেশিরভাগ, তাই না? তাই এই বয়সে যদি কেউ বলে আপনাকে কি এই বয়সে ভক্তি করা উচিত, বলে হ্যাঁ আরম্ভ করা উচিত, আপনি বলেন না আপনি ঠিকই বলছে, এই বয়সে ভক্তি আরম্ভ করা উচিত নয়, 15 বছর আগে আরম্ভ করা উচিত ছিল আমায়, আর আমি করিনি, 15 বছর আমি দেরি করেছি। তো আপনি যে বলছেন সেটা ঠিকই বলছেন, আপনি আমাকে বলছেন যে এটা কি ঠিক বয়স ভক্তি করার জন্য? হ্যাঁ আমার খুব দেরি হয়ে গেল, 15-20 বছর দেরি হয়ে গেল। হ্যাঁ এইভাবে আমাদের উত্তর দেওয়া উচিত। আর তারা বলে আমিও তো আধ্যাত্মিক পথে চলি, আমিও তো ভক্তি পথে চলি, আমিও তো ভক্ত, আমি এই বৈদিক সংস্কৃতিকে মানি। যদি আপনি মানেন বৈদিক সভ্যতা এবং সংস্কৃতিকে, তাহলে আপনি কি প্রহ্লাদ মহারাজের নাম শোনেননি? আপনি কি ধ্রুব মহারাজের নাম শোনেননি? শ্রীমৎ ভাগবতে এত সুন্দরভাবে বিস্তারে সুখদেব গোস্বামী বর্ণনা করেছেন ধ্রুব মহারাজের কথা, প্রহ্লাদ মহারাজের কথা, সেটা কি মনে আসে না আপনার? এইভাবে তাদের বলা উচিত, প্রহ্লাদ মহারাজ আর ধ্রুব মহারাজ শুধুমাত্র 5 বছর ছিলেন যখন তারা খুব বড় ভক্ত হয়ে গেল। আর শ্রীমৎ ভাগবতে যে বর্ণনা হয়েছে তাদের যে প্রসিদ্ধ লীলা হয়েছে তাদের সম্বন্ধে, সেই সময় তাদের বয়স শুধুমাত্র 5 বছরের ছিল। প্রহ্লাদ মহারাজ কি বলেছে? কৌমার আচরে প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ দুর্লভম মানুষম জন্ম তদপ্যধ্রুবমর্থদম। যখন গুরুকুলে ছিলেন প্রহ্লাদ মহারাজ, তাদের সহপাঠী ছিলেন সবাই, আর সবাই যখন গুরু তাদের শিক্ষা গুরু যে ছিলেন ষণ্ড অমর্ক, তারা একটু অবশেষ দিতেন, তোরা বাইরে যেতেন, তাই সবার ছেলেরা মিলে ক্রীড়া করত, খেলত। আর প্রহ্লাদ মহারাজ বলতেন না না না, চলো আমরা ভক্তি করি, নাম সংকীর্তন করি। আর ছেলেরা বলতো, প্রহ্লাদ তুমি কি বলছো, এইটা আমাদের বয়স, আমরা 5 বছরের ছেলে, এখন তো খুব খেলার অবস্থা বয়স, এখন খেলা করার অবস্থা। তো প্রহ্লাদ মহারাজ বললেন না, এই ভাগবত ধর্ম মানে কৃষ্ণ ভাবনামৃত, এটা অভ্যাস করার, আরম্ভ করার বয়স ঠিক কৌমার অবস্থা মানে 5 বছরের অবস্থা। ধর্মান ভাগবতানিহ, কেন এই ভাগবত ধর্মের আমরা গ্রহণ কেন করা উচিত? কেন দুর্লভ মানুষ জন্ম, এই মনুষ্য জন্ম এটা খুব দুর্লভ, আর এই মনুষ্য জন্মটা হয়তো 50 বছর, 60 বছর, 100 বছরের যদিও হয়, খুব কম সময় আমরা জীবিত থাকি মনুষ্য এই মনুষ্য জীবনে, তবুও এটা অর্থদম। অর্থদম মানে এটা খুব গুরুত্বপূর্ণ, কেননা শুধুমাত্র মনুষ্য জন্মে জন্ম পেয়ে আমরা আমাদের আধ্যাত্মিক জীবন সার্থক করতে পারি। আপনারা কখনো দেখেছেন যে কুকুর বিড়াল আমাদের সঙ্গে এসে কীর্তন করছে কিংবা ভাগবত অধ্যয়ন করছে? কি আমরা দেখেছি কখনো? হ্যাঁ, বিশেষ এরকম ব্যবস্থা হয় যখন গৌরাঙ্গ মহাপ্রভু ঝাড়খণ্ডে গিয়েছিলেন, সে সময় তো বাঘ সিংহ হাতি সবাই কীর্তন করেছে, কিন্তু সাধারণ অবস্থায় তো এটা আমরা দেখি না। তাই জন্য প্রহ্লাদ মহারাজের শিক্ষা অতি গুরুত্বপূর্ণ, যে কম বয়সেই আমাদের ভক্তি আরম্ভ করা উচিত। আর দেখবেন বিভিন্ন এরকম উদাহরণ দেওয়া হয়েছে শ্রীমদ্ ভাগবতে এবং অন্য আমাদের বৈদিক গ্রন্থে। যেমন উদ্ধব, উনিও শিশুকাল থেকেই ভগবান কৃষ্ণের ভক্তি করতেন। পরীক্ষিত মহারাজ, তিনিও করতেন। এরকম অনেক উদাহরণ আছে। তো যারা বলে যে এখন আরম্ভ করা উচিত নয় যুবক অবস্থায়, আপনি কি বলবেন? হ্যাঁ, আমাদের কৌমার অবস্থা থেকে আরম্ভ করা উচিত ছিল, আমরা খুব বড় ভুল করেছি। হ্যাঁ, 15-20 বছর আমাদের ব্যর্থ হয়ে গেছে, কিন্তু এখন যখন আমরা যুবক হয়ে গেছি এখন আমরা ভক্তি করব। তাহলে কম বয়সে অল্প বয়সে ভক্তি আরম্ভ করার লাভটা কি, কেন করা উচিত? আমি আরেকটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করছি। যখন আমরা ভৌতিক শিক্ষা লাভ করা গ্রহণ করা আরম্ভ করি, যেমন আমরা বর্ণমালা শিখি, হ্যাঁ, তো তখন কি আমাদের বয়স কি 50, 60, 70 হয়? কোন বয়সে আমরা শেখা ভৌতিক শিক্ষা গ্রহণ করা আরম্ভ করি? 3 বছর, 4 বছর, 5 বছর? ভৌতিক জড়জগতের শিক্ষা ও গ্রহণ করার বয়স হচ্ছে কৌমার অবস্থা। অনেক কিছু গ্রহণ করা উচিত। তাহলে আমাদের শিক্ষা আরম্ভ হয় কৌমার অবস্থা থেকে। তাহলে যদি জড়জগতের শিক্ষা আরম্ভ করার জন্য কৌমার অবস্থা উচিত, ঠিক, তাহলে আধ্যাত্মিক শিক্ষার জন্য কেন এটা উচিত নয়, এটা ভেবে দেখার ব্যাপার, তাই না? তাই জন্য যেভাবে আমরা জড়জগতের শিক্ষা বর্ণমালা ইত্যাদি ভূগোল ইতিহাস, হ্যাঁ, বাংলা ইংরেজি এসব শেখার আমরা আরম্ভ করি 5 বছরের বয়সে, সেভাবে ভক্তির সম্বন্ধে যে জ্ঞান, ভক্তির অভ্যাস আমাদের আরম্ভ করা উচিত ছোটবেলা থেকে। তাহলে কেন এই শিক্ষা যে আছে ভৌতিক কিংবা আধ্যাত্মিক, এটা কম বয়স থেকে আরম্ভ করা উচিত কেন? প্রথম আরেকটা কারণ হচ্ছে যে দেখুন, যদি আমরা কোনো ভবনের নির্মাণ কার্য করছি, একটা বাড়ি নির্মাণ হচ্ছে, তখন বাড়ি নির্মাণ করার সময় সবচেয়ে প্রথম কার্যটা কি হয়, আমরা ওই ভবনের ওই বাড়ির ভিত্তিটা ভালোভাবে নির্মাণ করি। যদি ভিত্তিটা ভালো হয়, ভিত্তি মানে বোঝেন তো আপনারা, ভিত্তি ফাউন্ডেশন, তো ভিত্তিটা যদি শক্তিশালী হয় তার ওপরে যে ভবনটা হবে সেটাও শক্তিশালী হবে। তাহলে কোনো ভবনের শক্তিমত্তা ভিত্তির শক্তির ওপরে নির্ভর করে। যদি ভিত্তি শক্তিশালী তা ভবন শক্তিশালী হবে। সেই সেইভাবে যখন আমরা আমাদের ছোটবেলায় আমাদের ভিত্তি তৈরি করার সময়, যখন আমরা আমাদের বয়স বেড়ে যাবে তখন আমাদের জীবনের আমরা নির্মাণ কার্য করি, আমাদের জীবনের ভবনের নির্মাণ কার্য হ্যাঁ হয়, তার বিকাশ হয়, বৃদ্ধি হয়। কিন্তু তার ভিত্তিটা কখন হয়? আরম্ভ করা, যখন নির্মাণ কার্য আরম্ভ করার সময় ভিত্তির কার্য আরম্ভ করা উচিত। এরকম কখনো আমরা দেখি না যে আমরা ভিত্তি করার আগে আমরা ভবনের নির্মাণ কার্য আরম্ভ করে দিই, এরকম কখনো হয় কি? না। তাই জন্যে যে শিক্ষার বয়স সেটা হচ্ছে কম বয়স, অল্প বয়সে ছোটবেলায় করা উচিত। জীবনে অনেক কিছুই কষ্ট আসবে। ভগবান কৃষ্ণ তো বলেছেন ভগবদ গীতায়, অনিত্যম অসুখম লোকম, যে এই যে পৃথিবী লোকে যে জড় জগৎ এটা হচ্ছে অসুখের লোক, খুব কষ্ট। এখানে বিবিধ রকমের কষ্ট হয় আমাদের, ত্রিবিধ ক্লেশ আপনারা তো জানেন, ক্লেশ আধ্যাত্মিক ক্লেশ, অধিদৈব ক্লেশ, তাই না? এসব বিবিধ রকমের ক্লেশ থাকে, অধিভৌতিক ক্লেশ। তো আমাদের জীবনে যখন আমরা এগিয়ে যাব অনেক কষ্ট আসবে। যেমন ধরুন করুন আমাদের জীবনে একটা কি হলো, ভূমিকম্প হলো কিংবা ঘূর্ণিঝড় হলো। বাংলাদেশে আপনার আপনাদের খুব অনুভব, ঘূর্ণিঝড় আসে পশ্চিমবঙ্গেও আর বাংলাদেশেও দেখি যে ঘূর্ণিঝড় সমুদ্র থেকে আসে, খুব ভয়ঙ্কর, কত কষ্ট হয়, কত হানি হয় সবার। তো এইভাবে আমাদের জীবনেও এইরকম কষ্ট আসবে। আর আমাদের জীবনের যে ভবনটা সেটা পড়ে যেন না যায়, নষ্ট যেন না হয়, তার জন্যে কি চাই আমরা? তার জন্যে আমাদের জীবনের ভিত্তিটা শক্তিশালী চাই। আর যখন আমাদের সংস্কার কম বয়স থেকেই শক্তিশালী হয়, এগিয়ে যাওয়ার পরেও যখন আমাদের বয়স বেড়ে যায় তো আমরা জীবনের কষ্ট সহ্য করতে পারব, আমরা আমাদের মনটা আমরা বিরক্ত হব না, সহ্য করার শক্তিটা আমরা পাব। আর যখন ছোটবেলায় আমাদের আধ্যাত্মিক শিক্ষার দ্বারা সংস্কারের দ্বারা আমাদের চরিত্র নির্মাণ হয়, শিক্ষা প্রণালীর উদ্দেশ্যটা হচ্ছে চরিত্র নির্মাণ করা। আর যদি আমাদের চরিত্র নির্মাণ ভালোভাবে হয় ওই ভিত্তির দ্বারা, তারপরে জীবনে যদি আমাদের যখন আমরা চাকরি করতে যাই, ব্যবসা করতে যাই, বাইরে আমরা বিশ্ববিদ্যালয়ে যাই, হ্যাঁ ওখানে খুব খারাপ সঙ্গ পাই, ওখানে খুব বাজে ধরনের অভ্যাস আমরা আরম্ভ করি, মদ খাওয়া, সিগারেট খাওয়া, স্ত্রী সঙ্গ করা, জুয়া খেলা সব আমরা আরম্ভ করি সেই সময়। তো যখন ছোটবেলা থেকে আমাদের সংস্কার ভালো হবে ভক্তিতে, তার নিজেকে আমরা আমাদের রক্ষা করতে পারব এইসব কুসঙ্গ থেকে, এইসব খারাপ অভ্যাস থেকে। আমার মনে আছে অনেক বছর আগে একজন ভদ্রলোক ছিলেন, আমার সঙ্গে দেখা করলেন। উনার বয়স সে সময় হয়তো 50 ছিল। তাহলে উনি বলছিলেন যে আমি এইভাবে দেখি তো এরকম বেশি কোনো ভক্তির সাধনা এরকম কিছু আমি করি না, কিন্তু এখন ভক্তদের সঙ্গ লাভ করে এখন আমি ভাবছি যে আমাকে আরম্ভ করা উচিত। আর তারপরে নিজের জীবনের কথা উনি বললেন, উনি বললেন উনি কোনো কোনো একটা উচ্চ একটা খুব বড় কোম্পানিতে উচ্চ পদে ছিলেন, ডাইরেক্টর ছিলেন, পরিচালক ছিলেন সেই কোম্পানিতে, মানে খুবই উচ্চ পদ, তার খুব টাকা ছিল, খুব বড় বাড়ি ছিল, সব কিছুই ছিল তাদের কাছে। উনি বললেন আমি এই উচ্চ পদে আছি আর আমাকে অনেক খারাপ সঙ্গ করতে হয়, বিকেল বেলায় যখন আমাদের কাজ শেষ হয় আমাদের গিয়ে পার্টিতে যেতে হয়, সেখানে সব কিছুই খারাপ হয়, আর আমরা বাইরে যাই, বিদেশে আমাদের যাওয়া হয় কাজের জন্য, সেখানেও এত সব বিভিন্ন রকমের প্রলোভন হয়, কিন্তু আজ পর্যন্ত আমি সিগারেট খাইনি, আমি মদ খাইনি, আমি পরস্ত্রীর সঙ্গ করিনি, আমি জুয়া খেলিনি। কেন? আমাকে মনে আছে এখন যখন আমি ছোট ছিলাম, আমার বাবা তিনি বাড়িতে রামায়ণের কথা করতেন বাড়িতে, আর আমরা মানে ভাই বোন যে আমরা ছিলাম, আমাদের খুব এটা আমরা বিরক্ত হতাম, আরে আমরা খেলতে চাই আর বাবা ডাকছে আমাদের রাম কথা করার জন্য, আর কিন্তু প্রতিদিন বাবা আমাদের ডেকে ওখানে বসাতেন, ওখানে বসে আমাদের শোনাতেন রাম কথা রামায়ণ থেকে, আর অল্প কিছু কীর্তন করতেন, আর সেই সময় আমাদের ভালো লাগতো না। কিন্তু এখন আমি দেখি যে আমার সঙ্গে যারা আছে তাদের জীবনটা কীরকম হয়ে গেছে আর আমার জীবনটা কীরকম এখন, যদিও আমি তাদের সঙ্গে থাকি কিন্তু তাদের খারাপ অভ্যাস আমার মধ্যে আসেনি। কেন? কেননা এখন আমি বুঝতে পারছি যে আমার বাবা আমাকে যে সংস্কার দিয়েছিলেন তার ফল এখন আমি পাচ্ছি, এই সংস্কারের ফল আমি পাচ্ছি। ছোটবেলায় যদি আমার বাবা এরকম আমাদের না করতেন তাহলে আমিও এই এদের মতন আমি হয়ে যেতাম, তাই না? তাই জন্যে কম বয়স থেকে এই সংস্কার লাভ করা খুব গুরুত্বপূর্ণ। আর এখন যখন যুব অবস্থায় আপনার স্কুল কলেজে যান, ওখানে কি খারাপ সঙ্গ, আপনারা তো জানেন কি কি হয় এখন স্কুল কলেজে কি হয়। তাই জন্যে এখন খুব গুরুত্বপূর্ণ যে যদিও আমরা শিশুবেলা থেকে ছোটবেলা থেকে আমরা করিনি, এখন থেকে কমপক্ষে আমরা আরম্ভ করতে পারি। তাই জন্যে ভক্তদের সঙ্গের মধ্যে থাকা এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর একটা কারণ আমি বলছি যে কম বয়সে আধ্যাত্মিক জীবন আরম্ভ করা কেন উচিত। যখন আমাদের বয়স অল্প হয় সে সময় আমাদের মনটা, আমাদের বুদ্ধি, আমাদের ইন্দ্রিয়গুলো সব সতেজ হয়, তাজা হয়, তাই জন্য আমাদের বিষয়গুলো বোঝার জন্য শেখার জন্য মনে রাখার জন্য একটু সহজ হয়ে যায়। যত যত বয়স বাড়ে মানে বোঝা শেখা মনে রাখা আর কঠিন হয়ে যায়, আর বৃদ্ধ অবস্থায় তো খুবই মুশকিল, সব কিছু শেখা মনে থাকে না। যে আমরা মুখস্থ করি ছোটবেলায়, হ্যাঁ, ক খ গ ঘ অ আ ই করে আমরা মুখস্থ করি, সেটা পরেও আমাদের মনে থাকে, কিন্তু বৃদ্ধ অবস্থায় যখন আমরা আরম্ভ করি কিছু নতুন জিনিস শেখার জন্য, অবশ্যই মানে শিক্ষা লাভ করার তো কোনো সীমা নেই, বৃদ্ধ অবস্থায়ও করা উচিত, কিন্তু যদি আমরা আরম্ভ করি সেই সময় একটু কঠিন হয়, একটু মুশকিল হয়, সহজ হয় না। কেননা আমাদের মন বুদ্ধি ইন্দ্রিয় সেটা একটু এখন প্রবল থাকে না। আর তাছাড়া যখন আমরা যেভাবে যেরকম আমাদের বয়স বাড়ে, আমাদের বিচারগুলো একটু দৃঢ় হয়ে যায়, আর অনমনীয় বিচার আমাদের হয়ে যায়। অনমনীয় মানে আমরা ভাবি যে অহংকার এসে যায়, আমি যে ভাবছি সেটাই ঠিক, আর তারপরে অন্য কোনো ব্যাপার কোনো মত স্বীকার করার আমাদের জন্য সেই সামর্থ্য থাকে না। আমি তার কথা কেন শুনবো? আমারও তো বুদ্ধি আছে, আমার মতে ভগবান নেই, এটা আমার মত। কেন কেন বাবা তুমি কেন এরকম ভাবছ যে ভগবান নেই না, এটা আমার মত। কিন্তু তোমার মতে কি মূল্য বাবা? তো যত যেইভাবে বয়স বেড়ে যায় সেভাবে অহংকার বাড়ে, সেভাবে অনমনীয়তা বাড়ে, বিচারে যে দৃঢ়তা আছে সেটা বাড়ে। আর তারপরে যদি আমাদের কেউ আধ্যাত্মিক বিষয়ে কোনো শিক্ষা প্রদান করার চেষ্টা করে, তো গ্রহণ করা ওটা সহজ হয় না আমাদের জন্য। তাই জন্যে কম বয়সে আরম্ভ করা খুব ভালো। আরেকটা কারণ হচ্ছে যে কোনো একটা ক্ষেত্রে যদি আমরা সিদ্ধি লাভ করতে চাই, তাহলে সময় তো লাগে না। যদি কেউ ভালো কোনো ফুটবল খেলতে চায় কিংবা ক্রিকেট খেলতে চায়, খুব অভ্যাস করা উচিত। আর যদি যত বেশি বয়স পায়, যত বছর পায় অভ্যাস করার জন্য, তত ভালো। একদিনের অভ্যাসের পরে তো কোনো স্বর্ণ পদক লাভ করতে পারে না অলিম্পিক খেলে, তাই না? কত অনেক বছর থেকে তৈরি করা হয়, তাই না? আর দেখুন, অনুভব এই জীবনে খুব গুরুত্বপূর্ণ। যখন ডাক্তার মেডিকেল কলেজে যায়, তাহলে তারপরে অনেক বছর পড়াশোনা করতে হয়। ডাক্তার হতে গেলে অনেক বছর পড়াশোনা করতে হয়, 5 বছর, 7 বছর, 8 বছর, আর তারপরেও ও তো খুব নতুন ডাক্তার হবে। তারপরে 20 বছর অভ্যাস করার পর তারপরে সবাই বলবে, হ্যাঁ এটা অনুভবী ডাক্তার, ইনি তো নবীন, ইনি তো খুব নতুন ডাক্তার, ইনার কাছে যাব না আমি, উনি হচ্ছেন অনুভবী ডাক্তার, আমি ওনার কাছে যাব। মানে অনুভবের একটা লাভ আছে, একটা গুরুত্ব আছে। কেন? অনুভব লাভ করার পরে আমরা সেই ক্ষেত্রে সিদ্ধি লাভ করতে পারি। সেভাবেই আধ্যাত্মিক জীবনে আধ্যাত্মিক জ্ঞান লাভ করার জন্য আমাদের ভক্তি বৃদ্ধি করার জন্য, ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করার জন্য সময় লাগে। একদিনের, এক মাসের, এক বছরের ব্যাপার নয়। যত বেশি সময় আমরা পাই অভ্যাস করার জন্য, ইন্দ্রিয়দের নিয়ন্ত্রিত করার জন্য, আধ্যাত্মিক লাভ জ্ঞান লাভ করার জন্য, ভক্তিতে প্রগতি করার জন্য, ততই ভালো। তাই জন্য যদি ছোটবেলায় আমরা আরম্ভ করি, আমরা অনেক বছর পাব ভক্তি পথে সিদ্ধি লাভ করার জন্য। আর যত আমরা দেরি করি তত মুশকিল হবে, কঠিন হবে আমাদের জন্য। আর একটা আমি একটা ছোট প্রসঙ্গের বর্ণনা করছি, সংক্ষেপেই করব। শ্রীমদ্ ভাগবতে দক্ষ প্রজাপতি তার পুত্র ছিলেন অনেক, আর তারা তপস্যা করার জন্য বনে গিয়েছিল সবাই। কেননা রাজার দায়িত্ব গ্রহণ করার আগে যারা রাজকুমার ছিল তাদের দায়িত্ব হতো যে বনে গিয়ে একটু তপস্যা করে ভগবানের আশীর্বাদ লাভ করে ফেরত আসা, তারপরে যে রাজার কার্য তারা স্বীকার করতে পারে, গ্রহণ করতে পারে। সেই সময় তারা নারদ মুনির সঙ্গ লাভ করলেন, আর নারদ মুনি তাদের প্রচার করে তাদের ভক্ত বানিয়ে দিলেন। ভক্ত হওয়ার পরে তারা সব ত্যাগ করে ও বাড়ি ছেড়ে চলে গেল বিরক্ত জীবন যাপন করার জন্য। আর তারপরে তাদের অন্য ছেলেগুলো ছিলেন, তারা তারপরে তপস্যা করার জন্যে বনে গেলেন, তাদের তারাও নারদ মুনির সঙ্গ লাভ করলেন, তারাও নারদ মুনির সঙ্গ লাভ করে ভক্ত হয়ে গেল সবাই, তারাও বিরক্ত জীবন মানে স্বীকার করলো সবাই। তারপরে দক্ষ প্রজাপতি খুব রেগে গেলেন, এত ক্রুদ্ধ হয়ে গেলেন, তানি উনি নারদ মুনিকে বললেন, আমি শাপ দিচ্ছি তোমাকে, তুমি কোনো এক জায়গায় থাকতে পারবে না, তুমি আমার প্রতি খুব বড় অপরাধ করেছ। কি অপরাধ করেছ? যে আমার তরুণ ছেলে যে যুব অবস্থায় ছিল আর আছে এখনো, তাদের তুমি ভুল রাস্তা দেখিয়েছ, বিরক্তি বৈরাগ্যের রাস্তাটা তুমি দেখিয়ে দিয়েছ। এই যুব অবস্থা বৈরাগ্যের বয়স নয়, আসলে যুব অবস্থায় আমাদের ইন্দ্রিয় খুব বেশি প্রবল থাকে, তাই জন্যে এই যুব অবস্থায় আমাদের সংসারের ভোগ করা উচিত, সংসারের সুখের অনুভব করা উচিত, তারপরে যখন আমরা দেখব আমাদের সাক্ষাৎকার হবে যে এই জড় জগতে কোনো সুখ লাভ করার সম্ভাবনা নেই, সেই সময় আমরা আমাদের বিরক্ত হওয়া উচিত, বৈরাগের জীবন আমাদের স্বীকার করা উচিত। কিন্তু আপনি কি করেছেন? এই যৌবনকালে এদের বৈরাগ্য লাভ স্বীকার করার জন্য প্রেরিত করেছেন, এটা তো ঠিক নয়। আর তারপরে দক্ষ নিজের একটা জীবনের দর্শন বলা আরম্ভ করলেন। উনি বললেন যে আসলে আমাদের এইভাবে সংসারে ভোগ করে 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 যখন আমরা বৃদ্ধ হয়ে যাব, সংসারের অনুভব করে নেব, তারপরে আমরা ভক্তি করা উচিত। প্রভুপাদ, শ্রীল প্রভুপাদ এই তাৎপর্যটি খুব ভালো উত্তর দেন। যে তর্কটা দক্ষ প্রজাপতি করেছে তার উত্তর খুব ভালোভাবে শ্রীল প্রভুপাদ তাৎপর্য দেন। উনি বলেন যে কোনো আগুনে যদি আমরা তেল কিংবা ঘি অর্পণ করি, কি ও আগুনটা বুঝে যাবে? না, আর বাড়বে তো, প্রজ্বলিত রূপে বাড়বে, কম হবে না। সেইভাবে সবার মনে এই ইন্দ্রিয় তৃপ্তি করার ইচ্ছা থাকে, আর যত বেশি আমরা ইন্দ্রিয় তৃপ্তি করি সেটা কি ইন্দ্রিয় তৃপ্তির ইচ্ছা, এই যে দুরাশা, সেটা কি কম হবে? না, সেটা তো বাড়বে। তাই জন্যে আগুনের ভেতরে ঘি কিংবা তেল অর্পণ করা উচিত নয়। কম বয়স থেকেই ইন্দ্রিয়দের নিয়ন্ত্রণ কিভাবে করা যায় সেটা শেখা উচিত। ব্রহ্মচারী জীবন আসলে কমপক্ষে 25 বছরের বয়স পর্যন্ত, তারপরে যারা গৃহস্থ হতে চায় নিশ্চয় গৃহস্থ হতে পারে, যারা ব্রহ্মচারী থাকতে চায় তারা নিশ্চয় ব্রহ্মচারী থাকতে পারে। কিন্তু এভাবে যে দক্ষ প্রজাপতির তর্ক ছিল সেটা ভুল, যে আমরা যুবক অবস্থায় খুব ভোগ করে তারপরে শেষে আমরা ভক্তি করি, এটা প্রভুপাদ বলেছেন নয়, নারদ মুনি বললেন নয়, এটা কম বয়স থেকে আরম্ভ করা উচিত। আর দক্ষ প্রজাপতির বলার তাৎপর্যটা ছিল যে যেভাবে আমাদের বয়স বাড়বে নিশ্চয় আমাদের যে ভোগ করার ইচ্ছা থাকে মনে সেগুলো কম হবে, কিন্তু এরকম হয় না। শঙ্করাচার্য তিনি ভজগোবিন্দ প্রার্থনায় বলেছেন, অঙ্গম গলিতম পলিতম মুন্ডম দশনবিহীনম জাতম তুণ্ডম বৃদ্ধ ইয়াতি গৃহীত্বা দণ্ডম তদপি ন মুঞ্চত্যাশা পিণ্ডম। উনি বললেন অঙ্গম গলিতম, এই শরীরটা বৃদ্ধ হয়ে গেছে, পলিতম মুন্ডম আমাদের চুল পেকে গেছে, পাকা হয়ে গেছে সব, অঙ্গম গলিতম পলিতম মুন্ডম দশনবিহীনম জাতম তুণ্ডম, আমাদের মুখের ভিতরে যে দাগগুলো আছে সব পড়ে গেছে, এখন মুখের ভিতরে দাঁত নেই। বৃদ্ধ ইয়াতি, ওই যাচ্ছে দেখো বুড়ো মানুষ, বৃদ্ধ লোক যাচ্ছে ওখানে, ওর অবস্থা দেখো। অঙ্গম গলিতম দণ্ডম, একটা দণ্ড একটা হাতে নিয়ে চলছে, ঠিকভাবে চলতেও পারছে না, এই অবস্থা হচ্ছে বৃদ্ধকালে। কিন্তু তবুও তদপি না মুঞ্চতি আশা পিণ্ডম, আশা পিণ্ড মানে মাথার ভেতরে যে সংসারের ভোগ করা যে ইচ্ছা সেইগুলো একটা পিণ্ড যে থাকে সেটা ত্যাগ করতে পারছে না ও, বৃদ্ধ অবস্থা লাভ করার পরেও। তো এরকম নয় যে আমরা যখন বৃদ্ধ হয়ে যাব তাহলে নিজেই সঙ্গে সঙ্গেই সব আমাদের ভোগ করার ইচ্ছা সব শেষ হয়ে যাবে, এরকম হবে না। যতক্ষণ না আমরা ছোটবেলা থেকে অভ্যাস করি না, যতক্ষণ না আমরা শিক্ষা লাভ করি না, ততক্ষণ না আমাদের বৃদ্ধ অবস্থায়ও ইন্দ্রতৃপ্তি করার ইচ্ছা থেকে আমরা মুক্ত হতে পারবো না। আর শেষে আরেকটা কথা আমি বলতে চাই, চাজি তো যখন হয়তো আপনারা কোনো কারোর জন্মদিনে গেছেন কোথাও, কিংবা কোনো একটা শুভ অবসরে আপনি কারো বাড়িতে গেছেন, তাদের একটা ফুল দিচ্ছেন আপনি, তোমার জন্মদিনে আমি তোমাকে একটা ফুল দিচ্ছি, গোলাপের ফুল, কোন ধরনের ফুল দেবেন, যে একটা তাজা ফুল না একটা এক বছরের পুরনো ফুল যে শুকে গেছে, কোন ধরনের ফুল দেবেন, তাজা ফুল দেবেন? তো যদি আপনি এক মাস দু মাস ছ মাস পুরনো একটা ফুল দেন ওই ব্যক্তিকে, ও তো অপমান পরে স্বীকার করবে, এ কোন ধরনের ফুল আমাকে দিচ্ছে উপহার, এটা কি উপহার না অপমান? হ্যাঁ, সেভাবে যখন আমরা আমাদের বয়স কম থাকে, আমাদের ইন্দ্রিয় আমাদের শরীর আমাদের বুদ্ধি সব শক্তিশালী থাকে, সতেজ থাকে, সেই সময় আমরা যেমন একটা তাজা ফুল যে ভগবানকে অর্পণ করার জন্য যোগ্য। কিন্তু যখন যৌবন অবস্থায় আমরা শুধুমাত্র ভগবানের বিচার না করে শুধু ভোগ করি, আর তারপরে যখন আমরা বুড়ো হয়ে যাই তারপরে ভগবানের কাছে গিয়ে বলি, তব অস্মি আমি আপনার। হ্যাঁ, নিশ্চয়ই সেই সময় ভগবান তো কৃপালু, তিনি তো স্বীকার করবেন, কিন্তু এটা কি ভালো? হ্যাঁ, যখন ছোটবেলায় যৌবন অবস্থায় আমি বলি, ভগবান আপনার জন্য এখন সময় নেই, এখন আমি খুব ভোগ করতে চাই, আর যখন ভোগ করার জন্য সাধন থাকে না, শরীর আমাদের কোনো সুযোগ আমাকে আমাদের দেয় না, এখন আমরা গিয়ে ভগবানকে বলি এখন আমি আপনার হয়ে গেলাম, ভগবান বলবেন এই একটা একটা পুরনো ফুল আমাকে অর্পণ করছ, যখন তোমার শরীর ঠিক ছিল আমার সেবার জন্য তখন তুমি কিছু আমাকে অর্পণ করনি, এখন যখন শরীর ঠিক নয় আমার কাছে এসে বলছো আমি আপনার চরণে শরণাগত হয়ে গেছি, এটা কি, এই ভাবনাটা কি ঠিক? নিশ্চয়ই, যেভাবে আমি বললাম ভগবান কৃপালু, তাই জন্যে যদি কোনো কারণে কেউ বৃদ্ধ অবস্থায় প্রথমবার ভগবানের চরণে আসবে, ভগবান স্বীকার করবেন, কিন্তু অবসর লাভ করার পরেও যদি আমরা ভগবানের ভক্তি পথটাকে স্বীকার না করি, তা কত দুর্ভাগ্যের ব্যাপার। তাই জন্য আমরা দেখি যে বৈদিক সভ্যতায় এই ছোটবেলা থেকে আধ্যাত্মিক প্রশিক্ষণ আরম্ভ করার একটা প্রথা ছিল, প্রত্যেক ঘরে বাড়ি বাড়িতে, আর যে রাজাগুলো নিজেদের রাজকুমারকে ছেলেগুলোকে এরকম প্রশিক্ষণ প্রদান করত। কিন্তু আধুনিক কালে আমি জানি না কোথায় থেকে এসব নতুন বিচার এসেছে, এটা নতুন নয়, দক্ষ প্রজাপতির শিষ্য সবাই, তাই জন্য সবাই বলে এই তুমি কেন করছো এ বয়সে, বুড়ো হওয়ার পরে করো। কিন্তু বুড়ো আমি কখন হব কে জানে, বুড়ো বৃদ্ধ অবস্থা পর্যন্ত জীবিত থাকবো কি না আমি কি বলতে পারবো? তাই জন্যে এই কম বয়সে অল্প বয়সে আরম্ভ করা খুব ভালো। আপনারা খুব ভাগ্যশালী, আপনারা স্কুল কলেজে পড়াশোনা করেন, আর আপনাদের ইসকনের ইউথ ফোরাম এর ভক্তরা আপনার কাছে আসছে, আপনাকে প্রবচন দিচ্ছে, আপনারা ইসকনের ভক্তদের সঙ্গে ভক্তি শেখার আপনাদের একটা আপনারা সুযোগ পাচ্ছেন, আপনার কত ভাগ্যশালী। তাই জন্য সবার আপনাদের প্রতি নিবেদন, এই ভক্তি পথে গম্ভীরতাপূর্বক স্বীকার করবেন। হ্যাঁ, এটা একটা খুবই সুন্দর আপনাদের জন্য একটা সুযোগ। এইভাবে এই কম বয়স থেকে যুব অবস্থা থেকে ভক্তি পথে দৃঢ়তা পূর্বক যদি আপনারা গ্রহণ করেন, তারপরে নিশ্চয়ই জীবন সার্থক করতে পারবেন। আমরা দেখব যখন শিল প্রভুপাদ প্রথমবার গেলেন আমেরিকায়, মার্কিনে যখন গেলেন উনি, সেই সময় তিনি ইস্কন সংস্থা আরম্ভ করেছেন, আর বেশিরভাগ যারা তাদের কাছে এসছে সবাই তরুণ তরুণী ছিল, আর সবচেয়ে বড় বয়সে তাদের শিষ্য ছিল 30 বছরের, এই একটু দুটো একটু দুটো ছিল, নাহলে বেশিরভাগ সবাই ছিল 14 বছর থেকে 25-26 বছর পর্যন্ত। ইস্কন আরম্ভ হয়েছে যুব অবস্থার ভক্ত দিয়ে, তাই জন্য তো এত প্রচার হলো বিশ্বভরে। তাই জন্য আপনারাও খুব ভালোভাবে ভক্তি করুন, আর পূর্ণ বাংলাদেশে ভালোভাবে কৃষ্ণ ভক্তি প্রচার করে গৌরাঙ্গ মহাপ্রভুর আন্দোলনের একটা অঙ্গ হয়ে অন্যদের জীবন সার্থক করার জন্য আপনি সেবা করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ। দেবাশু প্রভু,
ইয়েস প্রভু,
আমরা মহারাজের জন্য আর 5-6 মিনিট আছে, আমরা দুটো প্রশ্ন নিতে পারি, কিন্তু যেন প্রশ্নগুলো যেন প্রাসঙ্গিক হয়, মহারাজ যে বিষয়ে বলেছেন সেই বিষয়ে কেউ প্রশ্ন করতে পারে, দুটো প্রশ্ন আমরা নিতে পারি।
হরে কৃষ্ণ, উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ, যারা ছাত্র জীবনে নাম ভক্তি করতেন, মহারাজ এতক্ষণ ধরে যে আলোচনাটা করলেন সেটাই করলেন, এরপরেও যদি কারো কোনো মন্তব্য থাকে যে আপনি বুঝতে পারছেন না যে কেন যৌবনে কৃষ্ণ ভক্তি করতে হবে, কিংবা মহারাজের আজকে আলোচনার যে কোনো কিছুর ভিত্তিতে আপনি প্রশ্ন করতে পারেন, পীতাম্বর বাসুদেব দাস আপনি আনমুট করে প্রশ্নটি করুন।
হরে কৃষ্ণ
মহারাজ, ধন্যবাদ মহারাজ। আমরা যেহেতু করেছি সেহেতু আমাদের ইন্দ্রগুলো খুবই সক্রিয়, তৎসঙ্গে আমাদের যে ক্রোধ আছে সেটিও খুব প্রভাব বিস্তার করছে মহারাজ। তো এই ক্ষেত্রে আমাদের যে ক্রোধ, এটি কিভাবে আমরা ভগবানের সেবায় বা আমাদের জীবন চলার মধ্যে কাজে লাগাতে পারি?
ক্রোধ এটা তো স্বাভাবিক রূপে সবার মধ্যে আছে, থাকে, কেননা রজগুণ এবং তমগুণের প্রভাব সর্বব্যাপী, তাই না? তাই জন্যে সবার মধ্যে ক্রোধ থাকে, কিন্তু যখন আমরা ভালোভাবে সাধনা করি, হরিনাম সংকীর্তন জপ করি, তারপরে এই রজতমগুণের যে প্রভাব খুব কম কমে যাবে। তাই জন্য আমরা দেখব যে এখন আগে যেভাবে আমরা ক্রুদ্ধ হতাম সেভাবে এখন আমরা হই না, যদিও ক্রোধ এখনো পূর্ণরূপে যায়নি, তবুও কমে তো গেছে, সেটা কমে যাবে আস্তে আস্তে করে। কিন্তু ভগবানের সেবায় বিশেষ কোনো অবস্থায় ক্রোধ ব্যবহার করা উচিত, যেমন গৌরাঙ্গ মহাপ্রভু জগায় মধায় প্রতি ক্রোধ প্রকট করলেন, হনুমান লঙ্কাতে গিয়ে ক্রোধ প্রকট করলেন, অর্জুন যুদ্ধভূমিতে ক্রোধ প্রকট করলেন, কিন্তু এটা সব ছিল সেবার জন্য। কিন্তু আমাদের এরকম ভাবা উচিত নয় যে আমি ভগবানের সেবা করছি তাই জন্যে আমি ক্রোধ করব না, ভগবানের সেবাও সেবায়ও ক্রোধ নিয়ন্ত্রিত রাখার চেষ্টা করা উচিত। আর ক্রোধের ব্যবহার কিভাবে করতে হয় তার জন্যে পরিপক্কতা দরকার, আস্তে আস্তে করে। কিন্তু এখন আমরা চেষ্টা করি যে আমাদের মধ্যে যে ক্রোধ আছে, রজতমর প্রভাব আছে, সেটা কমে যাক, সেটা সাধনা করলে হয়ে যাবে, ঠিক আছে?
মহারাজ একজন লিখেছেন যে সন্তান যদি প্রসাদ বুঝি হতে চায় কিন্তু পিতামাতা আমিষার ত্যাগ করতে না পারে, তাহলে ওই সন্তান পিতামাতাকে বা পিতামাতার সাথে কিরকম আচরণ করবে?
মানে সন্তান নিরামিষ খাওয়ার চেষ্টা করছে,
হ্যাঁ,
কিন্তু বাড়িতে মাংস সব খায়,
হ্যাঁ,
কি করা উচিত?
হ্যাঁ,
বাড়িকে যেন কুরুক্ষেত্র না করে, হ্যাঁ, ভীষণ কোনো যুদ্ধ যেন না হোক বাড়িতে, আস্তে আস্তে করে, মানে ভালোভাবে তাদের বুঝিয়ে দিতে হবে যাও মার কাছে, বুঝলে? মার কাছে যাবে, মা তুমি আমার জন্য আলাদা তুমি রান্না করবে কি? মা শুনবে, বাবা হয়তো না শুনে কিন্তু মা তো শুনবে। তো মাকে বলো, মা আমি আর খাবো না আজ থেকে, দেখো গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন আমি এত বড় পাপ করতে চাই না। তাহলে মা করে দেবে আলাদা রান্না, ঠিক আছে? তারপরে আস্তে আস্তে করে যখন সবাই একটু কীর্তন শুনবে, ভক্তদের সঙ্গ লাভ করবে, তারপরে মা বাবা একটু একটু হৃদয়ের পরিবর্তন হবে, তারাও ভক্ত হয়ে যাবে, ঠিক আছে?
যে যুবক অবস্থায় মনের তো অনেক চাহিদা থাকে, আর মন সেই চাহিদা গুলো পূরণ করার জন্য একদম দৃঢ় হয়ে যায়, আর ওই রকম মনকে কিভাবে দৃঢ়ভাবে কৃষ্ণ ভাবনায় যুক্ত করা যায়?
তার জন্য সঙ্গ চাই, সৎসঙ্গ, অসৎসঙ্গ নয়, সৎসঙ্গ মানে ভগবান কৃষ্ণের ভক্তের সঙ্গ। যত আমরা বেশি লাভ করব তত আমাদের আমাদের জন্য এই যুদ্ধ যুদ্ধের ভেতরে বিজয় লাভ করার জন্য সুলভ হবে। এই ভেতরের যুদ্ধটা কিন্তু খুব কঠিন, বাইরের যুদ্ধগুলো কঠিন কিন্তু অত কঠিন নয়, ভেতরের যুদ্ধগুলো বেশি কঠিন। আর যদি হরিনাম এর আশ্রয় আমরা গ্রহণ করি, আর ভক্তদের সঙ্গে সংকীর্তন করি, ভাগবত গীতা শ্রবণ করি, ভগবানের ঠাকুরের সেবা করি, নিশ্চয়ই মনটা আমাদের পবিত্র হয়ে যাবে, ঠিক আছে?
আমরা অত্যন্ত কৃতজ্ঞ মহারাজ আপনার শ্রী চরণ কমলে, যখনই আপনাকে আমরা অনুরোধ করছি আপনি কৃপাপূর্বক আমাদের এখানে আসছেন বাংলাদেশের বিভিন্ন
গুরুত্বপূর্ণ একটা সেবা, ধন্যবাদ, ঠিক আছে? হরে কৃষ্ণ, শ্রীল প্রভুপাদ কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি বল,
হরে কৃষ্ণ। ভক্তি রসামৃত স্বামী মহারাজ কি।